রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ উম্মাহাতুল মুমিনিন। এই সিরিজ আলোচিত হবে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীদের জীবন কথা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আজকের পর্ব উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনী আলোচনার দ্বিতীয় পর্ব। এই পর্বের মাধ্যমে আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনী আলোচনাতে প্রবেশ করতে যাচ্ছি। গত পর্বে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কিছু মর্যাদা এবং বৈশিষ্ট্যের কথা আলোচনা করা হয়েছিল, আর আজকের পর্বে শুরু হচ্ছে কাহিনীভিত্তিক ধারাবাহিক জীবনী আলোচনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জন্ম হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির চার বছর পরে। হিজরতের সময়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল নয় বছর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার পিতামাতা উভয়ই মুসলিম এবং মুহাজির, আর আমার পিতা রাসূলের খলিফা ও তার বন্ধু। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জন্মগ্রহণ করেছেন মক্কায়। মক্কায় তখন অল্প কিছু মানুষ বাদে সবাই ছিল মুশরিক। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি অত্যন্ত সৌভাগ্যবতী, কারণ তিনি জন্মগ্রহণ করেছেন একটি মুসলিম পরিবারে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিতার নাম এবং মর্যাদার কথা কে না জানে। তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে মর্যাদাবান সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। খলিফাতু রাসূলিল্লাহ ইমাম আল আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশ পরিচয় হচ্ছে আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা ইবনে আমির ইবনে আমর ইবনে কাব ইবনে সাদ ইবনে তাইম ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে ফেহের ইবনে মালিক ইবনে কিনানা আল কুরাশিয়া আত তামিমিয়া আল মাক্কিয়া সুম্মা আল মাদানিয়া। এখানে লক্ষণীয় হচ্ছে কাব ইবনে লুয়াইয়ের মাধ্যমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার সাথে গিয়ে মিশেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিতা। তিনি হচ্ছেন নবীদের পর মানব ইতিহাসের শ্রেষ্ঠ ব্যক্তি, যিনি নবীদের পরে সবার আগে জান্নাতে প্রবেশ করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যত ফাজাইল আছে তার অনেকগুলোই সন্তান হিসেবে আয়েশা রাদিয়াল্লাহু আনহাও পেয়েছেন। সাহাবিদের মধ্যে আবু বকর সিদ্দিক ছিলেন একমাত্র সাহাবি যার পরিবারে চার পুরুষ বা চার প্রজন্ম পর্যন্ত সকলেই সাহাবি হওয়ার গৌরব অর্জন করতে পেরেছেন। প্রথমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিতা আবু কুহাফা, যার আসল নাম ছিল উসমান, তিনি ইসলাম গ্রহণ করে সাহাবি হওয়ার গৌরব অর্জন করেছিলেন মক্কা বিজয়ের পরে। এরপর দ্বিতীয় প্রজন্মের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজেই ছিলেন মুসলিম এবং স্বাধীন প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে তিনি ছিলেন ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি। তৃতীয় প্রজন্ম অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সন্তানরা, তার ছেলেমেয়েরা প্রত্যেকেই ছিলেন সাহাবি। চতুর্থ প্রজন্ম অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাতিনাতনিদের মধ্যেও সাহাবি ছিলেন, যেমন আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি ছিলেন রাসূলের সাহাবি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সারা জীবনে মোট চারটি বিয়ে করেছেন এবং তাদের থেকে মোট ছয়টি সন্তানের পিতা হয়েছেন। প্রথম স্ত্রী থেকে দুইটি সন্তান, তারা হচ্ছেন আসমা এবং আবদুল্লাহ। দ্বিতীয় স্ত্রী থেকে তিনি দুইটি সন্তান পেয়েছেন, তারা হচ্ছেন আব্দুর রহমান এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তৃতীয় এবং চতুর্থ স্ত্রী থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন করে সন্তান পেয়েছেন। তৃতীয় স্ত্রী থেকে জন্ম হয়েছে তার পুত্র মুহাম্মদ ইবনে আবি বকর এবং চতুর্থ স্ত্রী থেকে জন্ম হয়েছিল আবু বকরের কন্যা উম্মে কুলসুম বিনতে আবু বকরের। সুতরাং এই বর্ণনাগুলো থেকে আমরা বুঝতে পারছি আব্দুর রহমান এবং আয়েশা তারা দুজন ছিলেন একই মায়ের সন্তান। আসমা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারা দুজন ছিলেন দুজন ভিন্ন মায়ের সন্তান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রথম স্ত্রীর নাম কুতাইলা বিনতে আব্দুল উজ্জা। তাদের বিয়ে হয়েছিল জাহিলি যুগে। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন, কিন্তু কুতাইলা ইসলাম গ্রহণ করেনি, তাই আবু বকর সিদ্দিকের সাথে তার তালাক হয়ে যায়। এই স্ত্রী থেকে আবু বকর যে দুজন সন্তান পেয়েছেন তারা হচ্ছেন আসমা বিনতে আবু বকর এবং আবদুল্লাহ ইবনে আবু বকর। আবু বকর সিদ্দিকের দ্বিতীয় স্ত্রী ছিলেন উম্মে রুমান বিনতে আমর, এবং এই উম্মে রুমান ছিলেন আমরা আজকে যাকে নিয়ে আলোচনা করছি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মা। আবু বকরের সাথে বিয়ের আগে জাহিলি যুগে উম্মে রুমানের বিয়ে হয়েছিল আবদুল্লাহ ইবনে হারিস নামে এক ব্যক্তির সাথে। আবদুল্লাহ ইবনে হারিসের মৃত্যুর পর উম্মে রুমানকে বিয়ে করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উম্মে রুমান তার আগের স্বামীর ঘরে তুফাইল নামে একজন পুত্র সন্তান লাভ করেছিলেন। এরপর আবু বকর সিদ্দিকের সাথে বিয়ে হওয়ার পর তিনি দুইবার মা হন, দুই সন্তানের জননী হন, তারা হচ্ছেন আব্দুর রহমান ইবনে আবি বকর এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর তৃতীয় স্ত্রী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা, তিনিও ছিলেন একজন সাহাবিয়াত। আমরা অনেকেই জানি আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন প্রথমে জাফর ইবনে আবি তালিবের স্ত্রী। মুতার যুদ্ধে জাফর রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করেন এবং এরপর আসমাকে বিয়ে করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এবং আবু বকরের পুত্র মুহাম্মদ ইবনে আবি বকর তিনি ছিলেন আসমা ও আবু বকরের সন্তান। আবু বকর সিদ্দিকের চতুর্থ স্ত্রী ছিলেন হাবিবা বিনতে খারিজা। আবু বকর সিদ্দিক এই স্ত্রী থেকে একজন কন্যা সন্তান লাভ করেছেন যার নাম উম্মে কুলসুম বিনতে আবি বকর। তবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার মেয়ে উম্মে কুলসুমকে দেখে যেতে পারেননি। উম্মে কুলসুম মায়ের গর্ভে থাকা অবস্থাতেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়ে যায়। সুতরাং সংক্ষেপে সার কথা হচ্ছে, চারজন স্ত্রী থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মোট ছয়জন সন্তানের জনক হয়েছিলেন এবং সন্তানদের নাম একটু আগেই আমরা বলেছি। এবারে আসুন জেনে নেওয়া যাক উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মা উম্মে রুমান সম্পর্কে কিছু তথ্য। উম্মে রুমান রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন রাসূলের সাহাবিয়াতদের মধ্যে একজন। আবু বকর আস সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের কিছুদিন পরে উম্মে রুমান তিনিও ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর আস সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরত করেছিলেন গোপনে। পরিবারের সদস্যদেরকে নিয়ে হিজরত করার মতো অবস্থা তাদের ছিল না। আবু বকরের হিজরতের কিছুদিন পর উম্মে রুমান তিনিও হিজরত করেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পিতামাতা উভয়েই হিজরত করার গৌরব অর্জন করেছেন। উম্মুল মুমিনিনদের মধ্যে আর কারও পিতামাতা উভয়েই হিজরত করেছেন এমন পাওয়া যায় না। সুতরাং এটি ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি অনন্য বা ইউনিক মর্যাদা। উম্মে রুমান রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূলের জীবদ্দশায় মদিনাতেই ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি গোরস্থানে নিজ হাতে উম্মে রুমানের লাশ কবরে নামিয়েছিলেন এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মা উম্মে রুমানের জন্য এই দোয়া করেছিলেন, হে আল্লাহ, উম্মে রুমান তোমার এবং তোমার রাসূলের সন্তুষ্টির জন্য যত কষ্ট সহ্য করেছে তা সবটুকুই তুমি অবগত আছো, কিছুই তোমার কাছে গোপন নেই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত লোকেদের উদ্দেশ্যে বলেন, তোমাদের কেউ যদি জান্নাতের হুর আল আইন দেখে খুশি হতে চায় তাহলে সে যেন উম্মে রুমানকে দেখে নেয়। এই কথার মাধ্যমে বোঝা গেল উম্মে রুমান রাদিয়াল্লাহু আনহা তিনি জান্নাতি নারীদের মধ্যে একজন হবেন, কারণ একমাত্র জান্নাতেই হুর আল আইন বা ডাগর চক্ষুবিশিষ্ট আয়তলোচনা হুররা থাকবেন। এবারে আসুন জেনে নেওয়া যাক আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কিছু কুনিয়া বা উপনাম সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছাড়া অন্য কোনো স্ত্রী থেকে সন্তান লাভ করেননি, সুতরাং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কোনো সন্তান ছিল না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বোন আসমা বিনতে আবি বকর যখন মদিনায় হিজরত করেন তখন আসমা ছিলেন গর্ভবতী। এরপর আসমার সন্তান আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা তিনি জন্মগ্রহণ করলেন। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আবদুল্লাহ ইবনে জুবাইরের খালা। ইবনে হিব্বানের বর্ণনায় এসেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আবদুল্লাহ ইবনে জুবাইর যখন জন্মগ্রহণ করেন তখন আমি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর চিবিয়ে নরম করে তার রস মুখে দিলেন, আবদুল্লাহর মুখে দিলেন, অর্থাৎ আবদুল্লাহকে তাহানিক করলেন। এটাই ছিল আবদুল্লাহর প্রথম খাবার যা তার পেটে প্রবেশ করল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শিশু হচ্ছে আবদুল্লাহ আর তুমি হচ্ছ উম্মে আবদুল্লাহ বা আবদুল্লাহর মা। এরপর থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার উপনাম হয়ে যায় উম্মে আবদুল্লাহ, এই নামেই তিনি পরিচিতি লাভ করেন। যদিও আবদুল্লাহ তার নিজের সন্তান ছিলেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খালাতু বিমানজিলাতিল উম্মি, খালা হচ্ছে মায়ের মতো, খালা মায়ের সমতুল্য। এ কারণে তার বোনের ছেলের সাথে যুক্ত করে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলা হতো তুমি হচ্ছ উম্মে আবদুল্লাহ বা আবদুল্লাহর মা। আরেকটি বর্ণনায় আবু দাউদের বর্ণনায় এসেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সকল বান্ধবীর কুনিয়ত বা উপনাম রয়েছে। তখন রাসূলুল্লাহ বললেন, তাহলে তোমার নাম হবে উম্মে আবদুল্লাহ অর্থাৎ তোমার বোনের ছেলে আবদুল্লাহর সাথে যুক্ত করে তুমি আবদুল্লাহর মা এই নামে পরিচিত হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার আরও কিছু উপনাম আমরা আলোচনা করছি। প্রথমত তিনি উম্মুল মুমিনিন, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, আর নবী স্ত্রীগণ মুমিনদের মা। দ্বিতীয়ত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার আরেকটি চমৎকার উপনাম হচ্ছে তিনি হাবিবাতু রাসূলিল্লাহ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা। এই প্রসঙ্গে একটি চমৎকার ঘটনা আছে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা সকলেই জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালের একটি ঘটনা, তখন পারস্য বিজয় হচ্ছিল অর্থাৎ ইরাক ইরান এই সমস্ত অঞ্চলগুলো বিজয় হচ্ছিল এবং সেখান থেকে প্রচুর গনিমত আসছিল মুসলিমদের কোষাগারে বাইতুল মালে। এমনই একবার ইরাক থেকে একটি সিন্ধুক আসলো এবং সেই সিন্ধুকে প্রচুর মূল্যবান মণিমুক্তা অলঙ্কার গয়না এগুলো ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এটা কত মূল্যবান? তারা বললেন, এই বিষয়ে আমাদের কোনো ধারণা নেই, আমরা জানি না এটাকে কীভাবে বণ্টন করা সম্ভব। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি তোমরা অনুমতি দাও তাহলে আমি এটা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে পাঠিয়ে দিতে চাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাবে রাজি হলেন। এরপর সেই মূল্যবান সিন্ধুক এবং গয়নাগুলো পাঠিয়ে দেওয়া হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিমদের কোষাগার থেকে প্রত্যেক মুসলিমদেরকে বেতন দিতেন বা ভাতা দিতেন, সেই অনুসারে উম্মুল মুমিনিনদেরকে বছরে 10,000 দিরহাম ভাতা দেওয়া হতো। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ওমর রাদিয়াল্লাহু আনহু আরও 2,000 দিরহাম অতিরিক্ত দিতেন। এর কারণ জানতে চাইলে তিনি বলতেন, ইন্নাহা হাবিবাতু রাসূলিল্লাহ, কারণ নিশ্চয় তিনি রাসূলের প্রিয়তমা। আয়েশা সিদ্দিকার আরেকটি উপনাম হচ্ছে আল মুবাররাআ, অর্থাৎ যিনি সম্মানিত, যিনি পবিত্র এবং নিষ্পাপ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নির্দোষিতা ঘোষণা করে আল্লাহ তাআলা সাত আসমানের উপর থেকে সরাসরি কোরআনের আয়াত নাজিল করেছেন। এ কারণেই তাবেয়ী মাসরুক রাহিমাহুল্লাহ যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে কোনো হাদিস বর্ণনা করতেন তখন তিনি কথাটি বলতেন এভাবে। তিনি বলতেন, হাদ্দাসানি সিদ্দিকা বিনতে সিদ্দিক হাবিবাতু হাবিবুল্লাহ আল মুবাররাআ, অর্থাৎ এই হাদিসটি বর্ণনা করেছেন সিদ্দিকা বিনতে সিদ্দিক রাসূলের প্রিয়তমা আল মুবাররাআ, যিনি সম্মানিত, যিনি পবিত্র, যিনি নিষ্পাপ। আরেকটি উপনাম হচ্ছে আত্তাইয়েবা, অর্থাৎ যিনি সতী নারী। আল্লাহ তাআলা বলেছেন, অত্তয়িবাতু লিত্তয়িবিন অত্তয়িবুনা লিত্তয়িবাত, পবিত্র নারী পবিত্র পুরুষের জন্য আর পবিত্র পুরুষ পবিত্র নারীর জন্য। এই প্রসঙ্গে একটি হাদিসে আমরা দেখতে পাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, নিশ্চয়ই আমি রাসূলের খলিফা ও তার সবচেয়ে প্রিয় বন্ধুর মেয়ে। আমার পবিত্রতা ঘোষণা করে আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাজিল করেছেন, আমাকে সৃষ্টি করা হয়েছে তাইয়েবা বা পবিত্র হিসেবে, আর আমাকে বিয়ে দেওয়া হয়েছে একজন পবিত্র মানুষের কাছে, আর আমাকে ওয়াদা দেওয়া হয়েছে মাগফিরাত বা ক্ষমা এবং রিজগান করিম বা পবিত্র রিজিকের। সুতরাং সৃষ্টিগতভাবেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন তাইয়েবা বা পবিত্রা নারী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন অন্তিম অসুস্থতায় শয্যাশায়ী ছিলেন তখন একবার সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাকে দেখতে এলেন এবং তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রশংসা করে বলেছিলেন, আপনি ছিলেন রাসূলের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী। ওয়ালাম ইয়াকুন ইউহিব্বু ইল্লা তাইয়েবা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তাইয়েবা বা পবিত্রা ও ইমানদার নারীকেই ভালোবাসতে পারেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার আরেকটি উপনাম হচ্ছে আস সিদ্দিকা বা সত্যবাদী নারী। তাবেয়ী মাসরুক রাহিমাহুল্লাহ তিনি এভাবে বলতেন, হাদ্দাসানি সিদ্দিকা বিনতে সিদ্দিক হাবিবাতু হাবিবুল্লাহ আল মুবাররাআ। সপ্তম উপনাম হচ্ছে আল হুমাইরা। এই উপনামটি সবচেয়ে বেশি বিখ্যাত এবং সুপরিচিত। আরবিতে হামরা শব্দের অর্থ হচ্ছে লাল। এই হামরা শব্দ থেকেই হুমাইরা শব্দের উৎপত্তি। এই সম্পর্কে ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ বলেন, কারো চেহারা উজ্জ্বল ফর্সাবর্ণের হলে এবং তাতে লালচে আভা থাকলে সেই রকম চেহারার বর্ণনা করতে গিয়ে হিজাজ এলাকার লোকজন এই শব্দটি ব্যবহার করত। আর এই ধরনের উজ্জ্বল ফর্সাবর্ণের ও চেহারায় লালচে আভার অধিকারী হওয়া মানুষ খুবই বিরল ছিল। উল্লেখ্য, যেসব হাদিসে হুমাইরা শব্দটি এসেছে তাদের অধিকাংশের সনদি দুর্বলতা থাকলেও ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, হাবশিদের বালকদের বর্ষা খেলা দেখার হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশাকে বলেছিলেন, হে হুমাইরা, তুমি কি তাদের খেলা দেখতে চাও? এই হাদিসের সনদ সহি। অষ্টম উপনাম হচ্ছে আল মুয়াফাকা, অর্থাৎ যিনি ভাগ্যবতী বা অনুপ্রাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই নামে ডেকেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, আমার উম্মতের মধ্যে যার দুইটি শিশু সন্তান মারা যাবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার পিতা আপনার জন্য কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ, যার একটি সন্তান মারা যাবে তার কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার একটি শিশু সন্তান মারা যাবে সেও জান্নাতে প্রবেশ করবে, হে মুয়াফাকা। এভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াফাকা বা ভাগ্যবতী বা অনুপ্রাণিত বললেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও জানতে চাইলেন, যাদের কোনো শিশু সন্তান মারা যাবে না তাদের কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নিজেই হব তাদের জন্য ফারাত বা অগ্রবর্তী, কারণ আমার মৃত্যুই তাদের জন্য সবচেয়ে বড় ক্ষতি। এই হাদিসে অগ্রবর্তী বোঝাতে ফারাত এবং ফারাতওয়ান এই শব্দ দুটি এসেছে। এই শব্দের অর্থ হচ্ছে অগ্রবর্তী। এখানে বোঝানো হয়েছে, যেসব পিতামাতার শিশু সন্তান অপরিণত বয়সে মারা যায় তারা পিতামাতার মৃত্যুর আগেই জান্নাতে পৌঁছে যায়। এ কারণেই তাদেরকে অগ্রবর্তী বলা হয়েছে এবং তারা তাদের পিতামাতার জন্য জান্নাতকে প্রস্তুত করে রাখবে। এর বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ভালোবেসে এবং আদর করে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আরও দুইটি নামে ডাকতেন এবং সেগুলো হচ্ছে আয়েশু এবং ওয়াইশ। ভালোবাসার মানুষের নাম এভাবে সংক্ষিপ্ত করে ডাকা আরবদের একটি সাধারণ রীতি। এবারে চলুন জানা যাক আয়েশা রাদিয়াল্লাহু আনহার কিছু শৈশব স্মৃতি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজেই বর্ণনা করে বলেছেন, যখন আমি মক্কায় খেলাধুলার বয়সের মতো একজন বালিকা ছিলাম, ছোট বালিকা ছিলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই আয়াতগুলো নাজিল হয়েছিল, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, বালিসাআতু মাউইদুহুম ওয়াসাআতু আদহা ওয়া আমর। সূরা কমরের এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামত তাদের জন্য প্রতিশ্রুত সময়, অর্থাৎ তাদের শাস্তির সেই নির্ধারিত কাল, এবং কিয়ামত হবে কঠিন এবং তিক্ত। তাফসিরে কুরতুবিতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, সূরা কমর নাজিল হয়েছিল মক্কায় বদর যুদ্ধের 7 বছর আগে, আর আমরা জানি বদর যুদ্ধ হয়েছে দ্বিতীয় হিজরিতে, আর প্রথম হিজরিতে 9 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে তার ঘরে এসে উঠেছিলেন। সুতরাং সূরা কমর নাজিল হওয়ার সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 3 বছর বা মতান্তরে 4 বছর। সেই সময়ের স্মৃতি, সেই 3 বছর বয়সে সূরা কমর নাজিল হওয়ার বিষয়টিও আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনে রেখেছেন। সুতরাং ছোটোবেলা থেকেই আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন এবং বুদ্ধিমতী ছিলেন, যে কারণে আমরা দেখতে পাই পরবর্তী জীবনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 2210টি হাদিস বর্ণনা করেছেন। তার স্মৃতিশক্তি কত প্রখর ছিল এটাই তার অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত। সুতরাং সেই 3 বা 4 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মক্কার কিছু স্মৃতি বর্ণনা করতে পেরেছেন, এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। বর্তমান যুগেও দেখা যায় 3-4 বছর বয়সের বাচ্চারা কোরআনের অনেক সুরার কিছু অংশ মুখস্থ করতে পারে। বর্তমান যুগে মানুষের স্মৃতিশক্তি আগের মতো নয়, এরপরেও এটা সম্ভব। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মেধাবী এবং প্রখর স্মৃতিশক্তি সম্পন্ন একজন নারী 3 বছর বয়সের স্মৃতি মনে করতে পেরেছেন, এটা অস্বাভাবিক নয়। শৈশবের স্মৃতি স্মরণ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও যা বর্ণনা করেছেন তার মধ্যে একটি হাদিস এসেছে বুখারিতে। সেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যখন থেকে আমার জ্ঞান বুদ্ধি হয়েছে এবং আমি আমার পিতামাতাকে চিনতে শিখেছি তখন থেকেই আমি তাদেরকে মুসলিম অবস্থায় দেখেছি। তিনি আরও বলেছেন, আমাদের এমন কোনো দিন যায়নি যেদিন সকালে বা সন্ধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়িতে না আসতেন, অর্থাৎ প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতেন তার প্রিয় বন্ধু এবং সাথী আবু বকর সিদ্দিকের বাড়িতে। ছোটোবেলায় মাঝে মাঝে আয়েশা সিদ্দিকার উপর রেগে যেতেন তার মা উম্মে রুমান, তখন মা হিসেবে তিনি মেয়েকে বকাঝকা করতেন বা অন্য কোনো শাস্তি দিতেন। এই দৃশ্য দেখে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মে রুমান, আপনি আয়েশার সাথে ভালো আচরণ করুন এবং তার ব্যাপারে আমার কথা স্মরণ রাখুন। এরপর আরেক দিনের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বন্ধু আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন এবং গিয়ে দেখেন দরজার চৌকাঠে বসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হেলান দিয়ে বসে আছেন এবং তিনি কাঁদছেন। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ উম্মে রুমানকে প্রশ্ন করলেন, আপনি কি আমার কথা স্মরণ রাখেননি? উম্মে রুমান জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়ে আমার বিরুদ্ধে নালিশ দেয় তার পিতার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটাই হোক তাকে আপনি কষ্ট দিবেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহার শৈশবের আরেকটি ঘটনা। একবার আবু বকর আস সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাফিরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আফ্রিকার দেশ আবিসিনিয়াতে হিজরতের অনুমতি চেয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেই ঘটনাটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্মরণ রেখেছেন এবং তিনি বর্ণনা করেছেন। ঘটনাটি ছিল এই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আবু বকর আস সিদ্দিক হিজরতের অনুমতি চাইলেন। যদিও পরবর্তীতে আবু বকর আস সিদ্দিক আর আবিসিনিয়া হিজরত করতে পারেননি, কিন্তু হিজরতের উদ্দেশ্যে তিনি আরবের সমুদ্র বন্দর পর্যন্ত সফর করেছিলেন এবং সেখানে গিয়ে যখন তিনি সমুদ্র বন্দরে পৌঁছান, তখন ইবনে দুগান্না নামে একজন মুশরিক নেতার সাথে আবু বকর আস সিদ্দিকের সাক্ষাৎ হয়েছিল। ইবনে দুগান্না ছিল একজন গোত্রপ্রধান বা নেতা, আর জাহিলি যুগ থেকেই সে আবু বকর আস সিদ্দিককে খুব ভালোভাবে চিনত। জাহিলি যুগ থেকেই আবু বকর আস সিদ্দিক ছিলেন একজন নামী ব্যক্তি। ব্যবসার উদ্দেশ্যে আবু বকর আস সিদ্দিক নিয়মিত সফর করতেন। তিনি ছিলেন একজন সজ্জন ব্যক্তি, মেহমানদারি করতে তিনি খুবই পছন্দ করতেন। এইসব কারণে আবু বকর আস সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বহু মানুষ চিনত এবং তার খুবই সুনাম ছিল। তাই আবু বকর আস সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো একজন পরোপকারী মানুষ, যিনি কিনা সমাজের লোকেদের উপকার করেন, তিনি নিজের দেশ ছেড়ে প্রবাস জীবনে চলে যাচ্ছেন, হিজরত করছেন, আফ্রিকার দেশ আবিসিনিয়াতে গিয়ে শরণার্থী হিসেবে কষ্টের জীবন কাটাবেন, এটা সহ্য করতে পারল না ইবনে দুগান্না। তাই সে নিজের পক্ষ থেকে আলোচনা করার জন্য মক্কায় চলে এলো এবং মক্কার মুশরিক নেতাদের সাথে আলোচনা করে তার পক্ষ থেকে আবু বকর আস সিদ্দিককে নিরাপত্তা দিল। এই নিরাপত্তা পাওয়ার পর আবু বকর আস সিদ্দিক মক্কায় ফিরে এলেন। কিন্তু এবার কুরাইশ নেতারা শর্ত দিল, আবু বকর প্রকাশ্যে সালাত আদায় করতে পারবেন না, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারবেন না, প্রকাশ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবেন না, তবে নিজের বাড়িতে তিনি যা খুশি তাই করতে পারবেন। এই যে মুসলিমদেরকে তাদের প্রকাশ্যে ইবাদতে বাধা দেওয়া, এটা সেই যুগের কাফেররা যেভাবে দিত, বর্তমান যুগের কাফের মুশরিকরাও একই কাজ করে, মুসলিমদেরকে তাদের প্রকাশ্য ইবাদতে বাধা দেয়। এমনকি যদি আপনি ফেসবুকে কুরবানি উপলক্ষে কোনো ছবি পোস্ট করেন, এটাও সেই কাফের মুশরিকরা সহ্য করতে পারে না। তারা আজানের শব্দ সহ্য করতে পারে না। পাবলিক স্ফিয়ারে বা প্রকাশ্যে ইসলামের কোনো নিদর্শন তারা সহ্য করতে পারে না। এর কারণ হচ্ছে ইসলামের একটি আভ্যন্তরীণ দাওয়াতি শক্তি আছে। ইসলাম সহজাতভাবেই মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করে। কাফের মুশরিকরা এই কারণেই চায় তাদের কথা শুনে মুসলিমরা যেন ইসলামের কোনো কিছুই প্রকাশ্যে না আনে, নইলে আরও মানুষ স্বাভাবিকভাবেই ইসলাম গ্রহণ করতে থাকবে। এ কারণে আমাদের উচিত সেই সব কাফের মুশরিকদের বিপরীত কাজ করা, অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে সামনে নিয়ে আসা উচিত, প্রকাশ্যে নিয়ে আসা উচিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাফিরদের দেওয়া সেই শর্ত মেনে নিজের বাড়ির আঙিনাতে ইবাদত বন্দেগী করতে লাগলেন। নিজের বাড়িতে তিনি একটি মুসল্লা বা সলাতের জায়গা বানিয়ে নিলেন এবং সেখানে তিনি সলাত আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই ঘটনা স্মরণ করে বলেছেন, আবু বকর ছিলেন একজন অধিক ক্রন্দনশীল ব্যক্তি। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন তার দুই চোখ থেকে অবিরাম অশ্রু ঝরতে থাকতো, তিনি কান্না থামাতে পারতেন না। এবং এই দৃশ্য দেখে মুশরিকদের স্ত্রী পুত্ররা আবু বকর আস সিদ্দিকের বাড়ির চারপাশে ভিড় করত, তার উঠোনে এসে ভিড় করত। আবু বকর আস সিদ্দিকের এই যে নিবেদিত প্রাণ ইবাদত বন্দিকির দৃশ্য, এটা দেখে তারা মুগ্ধ হয়ে যেত, তাদের ভালো লাগত, তারা তাকিয়ে তাকিয়ে দেখত। এটা দেখে মুশরিক নেতারা আশঙ্কা করল, এভাবে চলতে থাকলে তো তাদেরই বউ বাচ্চারা মুসলিম হয়ে যাবে। ফলে মুশরিকরা ইবনে দুগান্নাকে চাপ প্রয়োগ করলো যেন আবু বকরকে দেওয়া নিরাপত্তা ফিরিয়ে নেওয়া হয়। ইবনে দুগান্না এই কথা এসে জানালেন আবু বকরকে। তখন আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহর নিরাপত্তাই আমার জন্য যথেষ্ট, আপনার নিরাপত্তা আমি ফিরিয়ে দিচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ঘটনা তার শৈশবের ঘটনা, তিনি এটা স্মরণ রেখেছেন। আবু বকর সিদ্দিক যখন কোরআন পড়তেন, তার দুই চোখ থেকে অশ্রু ঝরত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই সেই ঘটনা বর্ণনা করেছেন এবং পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর সিদ্দিক যখন হিজরত করেন, সেই ঘটনার বিস্তারিত বর্ণনাও দিয়েছেন আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমাদের হিজরতের জায়গা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। খেজুর গাছে পরিপূর্ণ একটি পাথুরে এলাকা আমি দেখেছি, যা অবস্থিত দুইটি পাহাড়ের মাঝে। অর্থাৎ মদিনার অবস্থান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখানো হয়েছিল। এরপর সাহাবীরা মদিনার উদ্দেশ্যে হিজরত করা শুরু করলেন। আগে যারা আবিসিনিয়াতে হিজরত করেছিলেন, তাদের মধ্যেও কেউ কেউ মদিনায় হিজরত করলেন। আবু বকর আস সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরতের জন্য প্রস্তুত হলেন এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আপনি অপেক্ষা করুন, কারণ আমি আশা করছি আমাকেও হিজরতের অনুমতি দেওয়া হবে। এই কথা শুনে আবু বকর সিদ্দিক বললেন, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক ইয়া রাসূলুল্লাহ, আপনাকেও কি হিজরতের অনুমতি দেওয়া হবে? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরত করার জন্য রাসূলের হিজরতের সঙ্গী হওয়ার উদ্দেশ্যে আবু বকর সিদ্দিক হিজরত থেকে বিরত থাকলেন এবং তার কাছে যে দুইটি উট ছিল সেগুলোকে ভালো মতো প্রস্তুত করার উদ্দেশ্যে চার মাস ধরে বাবলা গাছের পাতা খাওয়াতে লাগলেন। এই ছিল মক্কার জীবনে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কিছু স্মৃতি এবং বর্ণনা। এবারে চলুন আসা যাক উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের প্রসঙ্গ আলোচনা সম্পর্কে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছিলেন হিজরতের তিন বছর আগে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়লেন। এমনই একটি দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন খারাপ করে বসেছিলেন তার বাড়িতে। সেদিন তাকে দেখতে এলেন সাহাবি উসমান ইবনে মাজউনের স্ত্রী খাওলা বিনতু হাকিম রাদিয়াল্লাহু আনহা। তিনি এসে দেখলেন রাসূলের মন খারাপ এবং ঘর সংসার সব কিছু এলোমেলো। খাওলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার বিয়ে করুন। রাসূলুল্লাহ জানতে চাইলেন, কাকে বিয়ে করব? খাওলা বললেন, বিধবা এবং কুমারী দুই রকম পাত্রী আছে, যাকে আপনার পছন্দ তার সাথে বিয়ের আলাপ করা যেতে পারে। রাসূলুল্লাহ বললেন, তারা কারা? খাওলা বললেন, বিধবা পাত্রীর নাম সাউদা বিনতু জামা আর কুমারী পাত্রী আপনার প্রিয় মানুষ, প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আয়েশা। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, তুমি তাদের সাথে আলাপ করো। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি খাওলা বিনতু হাকিম রাদিয়াল্লাহু আনহা তিনিই প্রথম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাবে রাজি হয়েছিলেন। এছাড়া এই বিয়ের আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরপর তিন রাত স্বপ্নে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ছবি দেখানো হয়েছিল, যে সম্পর্কে আমরা গত পর্বে আলোচনা করেছি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মতি পেয়ে খাওলা বিনতু হাকিম গেলেন আবু বকর সিদ্দিকের বাড়িতে। তখন আবু বকর সিদ্দিক বাড়িতে ছিলেন না, কিন্তু বাড়িতে ছিলেন তার স্ত্রী উম্মে রুমান। তাকে দেখে খাওলা অত্যন্ত আবেগের সাথে বললেন, উম্মে রুমান, আল্লাহ তাআলা আপনার বাড়িতে এত খায়ার রেখেছেন, এত বরকত রেখেছেন, এর রহস্য কি? উম্মে রুমান বললেন, কেন, কি হয়েছে খাওলা? এই কথা শুনে খাওলা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত খুশি হয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মেয়ে আয়েশার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। একথা শুনে উম্মে রুমান কিছু একটা ভাবলেন। এরপর তার চেহারা আলোকোজ্জ্বল হয়ে উঠল এবং তিনি বললেন, খাওলা, আপনি একটু বসুন, আয়েশার পিতা আবু বকর এখনই চলে আসবে। আবু বকর সিদ্দিক বাড়িতে আসলেন এবং উম্মে রুমান তাকে এই বিষয়টি জানালেন। এরপর আবু বকর সিদ্দিক এবং উম্মে রুমান তারা দুজনে মিলে কিছু একটা আলোচনা করলেন। ঘটনা হচ্ছে এই, সেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য বিয়ের প্রস্তাব পাঠানোর আগেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের ব্যাপারে অন্য আরেক ব্যক্তির সাথে আলাপ হয়েছিল এবং তিনি হচ্ছেন মুতিম ইবনে আদির ছেলে জুবাইর। সেই জুবাইরের সাথে আয়েশার বিয়ের প্রস্তাবের ব্যাপারে আলোচনা হয়েছিল। এ কারণে আবু বকর সিদ্দিক বললেন, আমি তো তাকে কথা দিয়েছি আর আমি তো অঙ্গীকার ভঙ্গ করতে পারি না। তাই আবু বকর সিদ্দিক গেলেন মুতিম ইবনে আদির বাড়িতে এবং তাকে গিয়ে বললেন, আপনার ছেলের সাথে আয়েশার বিয়ের ব্যাপারে আলাপ হয়েছিল, এখন আপনাদের সিদ্ধান্ত কি বলুন। মুতিম তার স্ত্রীর দিকে তাকালেন মতামতের জন্য। তখনও পর্যন্ত মুতিমের পরিবার ইসলাম গ্রহণ করেনি, তারা ছিল মুশরিক। আর এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের লোকেরা সবাই মুসলিম হয়ে গেছেন। এই কারণে মুতিমের স্ত্রী বলল, তোমাদের মেয়ে আমাদের পরিবারে এলে তো আমাদের ছেলে জুবাইরকে ধর্মত্যাগী বানাবে, অর্থাৎ মুসলিম বানিয়ে ফেলবে, কাজেই এই প্রস্তাবে আমার মত নেই। আবু বকর সিদ্দিক এই কথা শুনে মনে মনে খুশি হলেন এবং এরপর তিনি মুতিমের দিকে তাকালেন, জিজ্ঞেস করলেন, তোমার মতামত কী? মুতিম বলল, স্ত্রী যা বলেছে আমারও তাই মত। সুতরাং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাফ চেড়ে বাঁচলেন এবং সেখান থেকে ফিরে এলেন। এরপর খাওলা বিনতু হাকিমকে বললেন, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসুন। খাওলা বিনতু হাকিম রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এলেন আবু বকর সিদ্দিকের বাড়িতে এবং এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজেই তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই বিয়ের কাহিনী সম্পর্কে কিছু বর্ণনায় আরও একটি বিষয় এসেছে, সেটা হচ্ছে খাওলা বিনতু হাকিম রাদিয়াল্লাহু আনহা যখন প্রস্তাব দিলেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, কিন্তু এই বিয়ে কি ঠিক হবে, কারণ তিনি তো আমার ভাইয়ের মেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মসূত্রে আবু বকর সিদ্দিকের ভাই নন, তাহলে এখানে কোন ভাইয়ের কথা বোঝানো হয়েছে? আরবরা তাদের কালচার অনুসারে অন্তরঙ্গ বন্ধুকে বা সাথীকে নিজের ভাইয়ের মতোই মনে করত। এভাবে মুখে মুখে অন্তরঙ্গ সম্পর্কের মাধ্যমে কাউকে নিজের ভাই বলে পরিচয় দিত। খাওলা বিনতু হাকিম রাদিয়াল্লাহু আনহা এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে এসেছিলেন, সব কিছু বললেন এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বলেছিলেন, আপনি আবার আবু বকরের কাছে যান এবং তাকে গিয়ে বলুন, আবু বকর আমার মুসলিম ভাই বা আমার দিনী ভাই আর আমিও তার মুসলিম ভাই, কাজেই তার মেয়ে বিয়ে করা আমার জন্য বৈধ। এবং এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জুবাইর ইবনে মুতিমের পিতার কাছে গিয়েছিলেন এবং এই ঘটনা একটু আগেই আমরা বর্ণনা করেছি। এই ঘটনা থেকে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাব পাঠানোর আগেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের ব্যাপারে আলোচনা হয়েছিল জুবাইর ইবনে মুতিমের সাথে। এবং এই ঘটনা প্রমাণ করে যে সেই বয়সে মেয়েদের বিয়ে দেওয়া আরবে একটি স্বাভাবিক ব্যাপার ছিল। ছয় বছর বয়সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়েছিল এবং এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের ঘরে এসেছিলেন হিজরতের পরে, যখন তার বয়স ছিল 9 বছর। মধ্যবর্তী 3 বছর সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার পিতা আবু বকর সিদ্দিকের বাড়িতেই ছিলেন। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনার বিয়েতে মোহরের পরিমাণ কত ছিল? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে মোহরানা দিতেন 12 আউকিয়া এবং 1 নাশ পরিমাণ স্বর্ণ। এরপর তিনি বলেন, তুমি কি জানো 1 নাশ এর পরিমাণ কতটুকু? প্রশ্নকারী বললেন, না আমি জানি না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, 1 নাশের পরিমাণ হচ্ছে আধা উকিয়া, অর্থাৎ 12 উকিয়া এবং এর সাথে আরও অর্ধ উকিয়া, মোট 500 দিরহাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে মোহরানা দিতেন। উম্মুল মুমিনীনদের মধ্যে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বাদে অন্য সব উম্মুল মুমিনীনদেরকে এই মোহরানা প্রদান করা হয়েছিল। উম্মে হাবিবার বিয়ের ক্ষেত্রে রাসূলের পক্ষে মোহরানা আদায় করেছিলেন আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশি, যে সম্পর্কে বর্ণনা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার জীবনীতে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। যেহেতু রাসূলের পক্ষে আবিসিনিয়ার বাদশাহ মোহরানা আদায় করেছিলেন, এ কারণে তিনি আরও অনেক বেশি মোহরানা দিয়েছিলেন। এবার আসুন জানা যাক আয়েশা রাদিয়াল্লাহু আনহার হিজরতের প্রসঙ্গে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক তারা দুজন একসাথে হিজরত করেছিলেন এবং তাদেরকে হিজরত করতে হয়েছিল গোপনে, ফলে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে হিজরত করার সুযোগ তাদের ছিল না। মদিনায় আসার কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উদ্যোগ নিলেন তাদের পরিবারের সদস্যদেরকে মক্কা থেকে মদিনায় নিয়ে আসার জন্য। এই কাজের দায়িত্ব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সাহাবিকে মক্কায় পাঠালেন। তারা হচ্ছেন জায়েদ বিন হারিসা এবং আবু রাফে রাদিয়াল্লাহু আনহুমা। আর আবু বকর সিদ্দিক পাঠালেন আবদুল্লাহ ইবনে উরাইকেতকে, সাথে দিলেন 2 বা 3টি উট। ওদিকে আবু বকর সিদ্দিক মক্কায় থাকা তার ছেলে আবদুল্লাহর কাছে খবর পাঠালেন, সেও যেন হিজরত করে এবং সাথে তার বোন আসমা, আয়েশা এবং তাদের মা উম্মে রুমানকে সাথে নিয়ে মদিনায় চলে আসে। এরপর সেই অনুসারে তারা সবাই মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত শুরু করলেন এবং পথিমধ্যে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনিও তাদের সাথে হিজরত করলেন, তাদের সফরসঙ্গী হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে যারা ছিলেন, অর্থাৎ উম্মুল মুমিনিন সাউদা, রাসূলের 2 মেয়ে উম্মে কুলসুম এবং ফাতিমা, উম্মে আইমান এবং উম্মে আইমানের ছেলে উসামা বিন জায়েদ, তারা সবাই হিজরত করেছেন জায়েদ বিন হারিসা এবং আবু রাফের সাথে। আর আবদুল্লাহ ইবনে আবু বকর নিয়ে এসেছেন আবু বকর সিদ্দিকের পরিবারের অন্যান্য সদস্যদেরকে। হিজরতের সময় পথে একটি ঘটনা ঘটেছিল। একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেই উটের উপরে বসা ছিলেন সেই উট হঠাৎ করে বেপরোয়াভাবে ছুটতে লাগল। খুবই দ্রুত গতিতে ছুটছিল সেটা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন ছিলেন বালিকা বয়সী, তিনি জানতেন না কীভাবে উট চালাতে হয়। ফলে সেই উটের উপর থেকে পড়ে গেলে তার জীবনের আশঙ্কা ছিল। উট যখন দ্রুত গতিতে ছুটতে লাগল তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার মা উম্মে রুমান তিনি তার প্রিয় মেয়ে আয়েশার জীবনের জন্য অস্থির হয়ে গেলেন, কান্নাকাটি করতে শুরু করলেন এবং তিনি চেঁচিয়ে উঠে বলে উঠলেন, তোমরা এই নববধূকে বাঁচাও, আমার মেয়েকে বাঁচাও। এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নববধূ বলা হয়েছে, এর কারণ হচ্ছে বিয়ে হলেও তখনও পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে উঠেননি, এ কারণে উম্মে রুমান তার মেয়ে আয়েশাকে নববধূ বলে ডাক দিয়েছিলেন। এমন সময় একটি অলৌকিক ঘটনা ঘটল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যেন হঠাৎ অদৃশ্য থেকে কাউকে বলতে শুনলাম, উটের লাগাম ঢিলা করে দাও। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা উটের লাগাম আলগা করে দিলেন এবং এরপর আল্লাহর ইচ্ছায় উটটি শান্ত হয়ে দাঁড়িয়ে গেল। এরপর বাকি পথ তারা নিরাপদেই মদিনায় এসে পৌঁছালেন। এই ঘটনার ব্যাখ্যায় আলেমরা বলেছেন, সেই সময় আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন এবং তিনি আয়েশাকে উদ্দেশ্য করে এই কথা বলেছিলেন এবং তিনি ইঙ্গিত দিয়েছিলেন কীভাবে উট থামাতে হবে। এভাবে আল্লাহ তাআলা তার রাসূলের প্রিয়তমা স্ত্রীকে একটি মারাত্মক বিপদ থেকে বাঁচিয়ে দিলেন। মদিনায় হিজরতের পর মুহাজির সাহাবিরা একে একে অসুস্থ হয়ে যেতে লাগলেন। মক্কা এবং মদিনার পরিবেশ ছিল আলাদা, আবহাওয়া ছিল আলাদা। এই ভিন্ন আবহাওয়ার সাথে তারা খাপ খাইয়ে নিতে পারছিলেন না। সাহাবিদের মধ্যে, মুহাজির সাহাবিদের মধ্যে জ্বর দেখা যাচ্ছিল, জ্বরের মহামারী দেখা গেল। অনেক আলেমরা এটাকে ম্যালেরিয়া বলেছেন। সেই জ্বরের ঘরে আবু বকর সিদ্দিক এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু তারা প্রলাপ বকতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই সময় তার পিতা আবু বকরের সেবা যত্ন করতেন। কিছুদিন পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেও অসুস্থ হয়ে যান এবং এই অসুস্থতার কারণে তার মাথার প্রায় সব চুল পড়ে যায়, ওজন কমে যায়। এ সময় উম্মে রুমান সেবা যত্ন করে আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সুস্থ করে তোলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই ঘটনা স্মরণ করে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে বিয়ে করেন তখন আমার বয়স ছিল 6 বছর। এরপর আমরা মদিনায় এলাম এবং বনু হারিস গোত্রে অবস্থান করলাম। সেখানে থাকাকালে আমি জ্বরে আক্রান্ত হলাম, এতে আমার মাথার চুল পড়ে গেল। আবু দাউদের বর্ণনা এসেছে, আয়েশার মা উম্মে রুমান চিন্তা করলেন, এখন এই মেয়েকে তার স্বামী অর্থাৎ রাসূলের ঘরে পাঠানোর সময় হয়েছে। এই প্রসঙ্গে বর্ণনা করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাকে স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে পাঠানোর আগে আমার মা ভাবলেন আমার ওজন বৃদ্ধি করা দরকার। এজন্য তিনি অনেক চেষ্টা করলেন কিন্তু কিছুতেই লাভ হচ্ছিল না। অবশেষে তিনি আমাকে তাজা খেজুর খাওয়ালেন এবং শশা খাওয়ালেন। এরপর তিনি যেমনটা চেয়েছিলেন আমার ওজন ততটা বৃদ্ধি পেল। এরপর একদিন উম্মে রুমান কিংবা মতান্তরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীকে নববধূকে ঘরে তুলে নিচ্ছেন না কেন? রাসূলুল্লাহ বললেন, মোহর পরিশোধ করার মতো অর্থ এই মুহূর্তে আমার হাতে নেই। একথা শুনে আবু বকর বললেন, আমার কাছ থেকে আপনি অর্থ ধার নিন, আমি এটা শোধ করে দিচ্ছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিকের কাছ থেকে মোহরানা পরিমাণ অর্থ ধার নিলেন, মোহর আদায় করলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ঘরে তোলার ব্যবস্থা করলেন। এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি, সুবহানাল্লাহ, মেয়ের পিতা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই অর্থ ধার দিচ্ছেন এবং সেই অর্থ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহর পরিশোধ করেছেন। সারা জীবন বিভিন্ন ঘটনায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ এবং তার রাসূলের জন্য এভাবেই অকাতরে অর্থ খরচ করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আবু বকর সিদ্দিকের এই অর্থনৈতিক অবদান স্মরণ করতেন এবং এই প্রসঙ্গে প্রশংসা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অন্তিম অসুস্থ হয়ে যান, তার মৃত্যুর কয়েকদিন আগে তিনি কিছু খুতবা দিয়েছিলেন। সেখানে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিকের এই অর্থনৈতিক অবদানের প্রশংসা করেছিলেন এবং তিনি বলেন, আবু বকর যেভাবে তার অর্থ সম্পদ দিয়ে আমার উপকার করেছে, এতটা উপকার আর কেউ করতে পারেনি। রাসূলের মুখে এই কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন এবং বললেন, আল্লাহর রাসূল, আমার জীবন, আমার সম্পদ সবই তো আপনার জন্য। বুখারীর বর্ণনা এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, তিনি যখন সুস্থ হয়ে উঠলেন তখন তার মাথায় আবার চুল গজাল। সেই সময় একদিন তিনি তার বান্ধবীদের সাথে দোলনায় দোল খাচ্ছিলেন। আয়েশা বলছেন, তখন আমার মা উম্মে রুমান আমাকে উচ্চস্বরে ডাকলেন, আমি তার কাছে গেলাম। আমি বুঝতে পারিনি তিনি আমাকে কেন ডেকেছিলেন। আমার মা আমার হাত ধরে আমাকে টানতে টানতে ঘরের দরজায় নিয়ে এলেন, তখন আমি হাঁফাচ্ছিলাম। অবশেষে আমার শ্বাস প্রশ্বাস কিছুটা স্থির হলো। এরপর উম্মে রুমান কিছু পানি নিলেন এবং এর মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মুখমণ্ডল এবং মাথা মুছে দিলেন, মাসাজ করে দিলেন। এরপর আয়েশা বলছেন, আমাকে ঘরের ভিতরে প্রবেশ করানো হলো, আমি দেখলাম সেখানে আছেন আনসারী মহিলারা। আমাকে দেখেই তারা বলে উঠলেন, তোমার আগমন কল্যাণময় হোক, বরকতময় হোক, সৌভাগ্যময় হোক। এরপর আমার মা আমাকে সেই আনসারী মহিলাদের কাছে সঁপে দিলেন। তারা আমাকে আমার অবস্থান জামাকাপড় ঠিক করে দিলেন এবং তখন সময় ছিল পূর্বাহ্ন বা সকালবেলা। এরপর হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘরে এলেন এবং তার আগমনে আমি চমকে উঠলাম। আনসারী মহিলারা আমাকে তুলে দিলেন আল্লাহ রাসূলের হাতে। সেই সময় আমার বয়স ছিল 9 বছর। এভাবেই খুব সাদামাটাভাবে বিয়ে হয়েছিল আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার। সেই সময়টা ছিল এমন যখন সাহাবিরা মাত্রই হিজরত করে মদিনায় এসেছেন। আনসার সাহাবিরা মুহাজির সাহাবিদের অর্থনৈতিক দায়িত্ব নিয়েছিলেন, তাদের দেখাশোনা করছিলেন। ফলে সেই সময়ে একেবারেই সাদামাটাভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিমার আয়োজন করা হয়েছিল। মাত্র এক পেয়ালা দুধ ছাড়া আল্লাহ রাসূলের সামনে পরিবেশন করার মতো আর কোনো খাবারই ছিল না। আসমা বিনতে ইয়াজিদ ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার একজন খেলার সাথী। তিনি বর্ণনা করে বলেছেন, আমি ছিলাম আয়েশার বান্ধবী। আমি তাকে সাজিয়ে রাসূলের সামনে উপস্থাপন করেছিলাম, আমার সাথে অন্যরাও ছিল। সেই সময় আমরা এক পেয়ালা দুধ ছাড়া রাসূলের সামনে পরিবেশন করার মতো আর কিছুই পাইনি। রাসূলুল্লাহ সেই পেয়ালা থেকে সামান্য একটু দুধ মুখে নিলেন, এরপর বাকিটা এগিয়ে দিলেন আয়েশার দিকে। আয়েশা সেটা নিতে লজ্জা পাচ্ছেন দেখে আমি তাকে বললাম, আল্লাহ রাসূলের দেওয়া উপহার ফিরিয়ে দিও না। তখন আয়েশা অত্যন্ত লাজুক অবস্থায় সেখান থেকে গ্রহণ করলেন এবং সামান্য একটু পান করে বাকিটা রেখে দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, বাকি দুধটুকু তোমার সাথীদেরকে দাও। আসমা বলেন, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো ক্ষুধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বললেন, মিথ্যা বলবে না। অন্য বর্ণনায় এসেছে তিনি বলেছেন, ক্ষুধা এবং মিথ্যা এই দুইটি একত্র করবে না। অর্থাৎ রাসূলুল্লাহ বুঝিয়েছেন, ক্ষুধা লাগলে এখান থেকে নিতে পারো, লজ্জা করার কিছু নেই। এমনই সাদামাটাভাবে বিয়ে হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার। যে এক পেয়ালা দুধ পরিবেশন করা হয়েছিল সেটাও এসেছিল সাদ রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের মাধ্যমে তৎকালীন আরব সমাজে প্রচলিত বেশ কিছু কুসংস্কারের বিলুপ্তি ঘটেছিল। এর মধ্যে একটি যা কিছু আগেই বলা হয়েছে, অর্থাৎ মুখে বলা ভাইয়ের মেয়েকে বিয়ে করা, এটা আরবরা বৈধ মনে করত না। সে কারণে খাওলার প্রস্তাব শুনে আবু বকর মনে করেছিলেন, তিনি কি আমার মেয়েকে বিয়ে করতে পারবেন? পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছিলেন, আবু বকর আমার দিনী ভাই, ইসলামী ভাই, তার মেয়ে বিয়ে করা আমার জন্য বৈধ। আরেকটি কুসংস্কার ছিল, শাওয়াল মাসে আরবরা বিয়ে শাদী করাকে ভালো মনে করত না। এর কারণ হচ্ছে, অতীতে কোনো এক সময়ে শাওয়াল মাসে আরবে প্লেগ রোগ দেখা দিয়েছিল, এ কারণে তারা মনে করত এই মাসটি অশুভ। সুতরাং শাওয়াল মাসে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের মাধ্যমে সেই কুপ্রথা এবং কুসংস্কারের বিলুপ্তি ঘটেছিল, কারণ নিঃসন্দেহে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে ছিল ইতিহাসের সবচেয়ে বরকতময় বিয়ে। এবারে আসুন জানা যাক আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে কিছু বিতর্ক এবং এর জবাব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বর্ণনা করে বলেছেন, আমার বিয়ে হয়েছে 6 বছর বয়সে এবং আমাকে স্বামীর ঘরে বা রাসূলের কাছে পাঠানো হয়েছে 9 বছর বয়সে। এই হাদিসটি আছে সহিহ বুখারীতে এবং সহিহ বুখারীর অন্যান্য হাদিসের মতো এটিও বিশুদ্ধতার সর্বোচ্চ মানদণ্ডে উন্নীত। আমরা জানি কোরআনের পর মানব ইতিহাসের সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ কিতাব হচ্ছে সহিহ বুখারী। যারা হাদিস সংরক্ষণ এবং সংকলনের ইতিহাস জানেন তারা জানেন, বুখারীর হাদিসের সনদের বিশুদ্ধতা নিয়ে যদি কেউ সন্দেহ পোষণ করে, এর অর্থ হচ্ছে সমস্ত হাদিসের ব্যাপারেই সন্দেহ পোষণ করা। এরপরেও আজকাল কিছু মানুষকে দেখা যায়, তারা বলে 9 বছর নয়, বরং আয়েশার বিয়ে হয়েছে আরও বেশি বয়সে। কিন্তু এটাকে তারা প্রমাণ করবে কিভাবে? এই কারণে তারা বুখারীর হাদিসের সনদ নিয়ে আপত্তি তোলে। এরপর বলে, আয়েশার বিয়ের বয়স নিয়ে বর্ণিত বুখারী হাদিসের সনদ নাকি বিশুদ্ধ নয়। মূলত এক শ্রেণীর পরাজিত মানসিকতা মুসলিমদের মধ্যেই এই প্রবণতা দেখা যায়। একদিকে তারা নিজেরা পরাজিত মানসিকতা লালন করে, আরেকদিকে তাদের মধ্যে রয়েছে ইসলামের মৌলিক শিক্ষার অভাব। হাদিসের সংরক্ষণ, সংকলনের ইতিহাস, হাদিস যাচাই বাছাই এবং সনদের বিশুদ্ধতার মানদণ্ড সম্পর্কে তাদের ধারণা নেই। যদি থাকতো তাহলে বুখারীর হাদিসের সনদ নিয়ে আপত্তি তোলার মতো হাস্যকর কথা তারা কখনোই বলতো না। বুখারীর হাদিস কোনো ছেলে খেলা নয়, এগুলো কোনো লুকানো পাণ্ডুলিপি নয়। এমন নয় যে বহু বছর ধরে বুখারীর হাদিস মাটির নিচে কোথাও চাপা পড়েছিল, হঠাৎ কোনো ব্যক্তি প্রত্নতত্ত্ববিদ মাটি খুঁড়ে রাতারাতি বুখারীর হাদিসের পাণ্ডুলিপি খুঁজে পেল আর সবাই সেটা নিয়ে হইচই শুরু করলো। না, এমন নয়। বরং বুখারীর হাদিস সংকলনের পর থেকে বিগত 1200 বছর ধরে হাজার হাজার বরং লক্ষ লক্ষ আলেম ওলামা তলেবে ইলম এগুলো অধ্যয়ন করেছেন, এগুলো নিয়ে গবেষণা করেছেন, প্রজন্মের পর প্রজন্ম এভাবেই চলে আসছে। তাদের কেউই আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়সের ব্যাপারে বর্ণিত হাদিসের সনদ নিয়ে আপত্তি তোলেননি। কিন্তু আজকাল এই আধুনিক যুগে কিছু পরাজিত মানসিকতার ব্যক্তিরা আপত্তি তুলছে কেন? এর কারণ কি? এটা হচ্ছে সেই সমস্ত একদল লোকের কথা যারা নিজেদেরকে মুসলিম দাবি করে। এর বাইরে আরেকটা দল রয়েছে, তারা হচ্ছে ইসলাম বিদ্বেষী এবং ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবিদদের দল। এই ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবিদদের কাজ হচ্ছে দিন রাত ইসলাম নিয়ে গবেষণা করা এবং মুসলিমদের মধ্যে নানা বিষয়ে সন্দেহ সংশয় জাগিয়ে তোলা। এই প্রাচ্যবিদদের পক্ষ থেকেই প্রথম এই প্রশ্ন উপস্থাপন করা হয়েছিল। তারা বলতো, কিভাবে 54 বছর বয়সের একজন ব্যক্তি 9 বছর বয়সের একজন মেয়েকে বিয়ে করতে পারে? কাজেই আসুন দেখা যাক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে এইসব মানুষের আপত্তির প্রেক্ষাপট এবং ভিত্তিটা আসলে কি। হঠাৎ করে কেন কিছু মানুষ আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে আপত্তিকর কথা বলতে শুরু করলো? এটা কিভাবে শুরু হলো এবং এর কারণ বা কি? ধারণা করা হয় 1905 সালে ব্রিটিশ লেখক ডেভিড স্যামুয়েল মার্গালিথ তার মুহাম্মদ অ্যান্ড দ্য রাইজ অফ ইসলাম এই বইতে সর্বপ্রথম আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে আপত্তিকর কথাবার্তা বলে। অর্থাৎ 1905 সালের আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে কোনো প্রশ্নই তোলা হয়নি, কোনো আপত্তি করা হয়নি। এখানে লক্ষণীয়, যুগে যুগে ইসলাম বিদ্বেষী মানুষের অভাব ছিল না। এই যুগের কাফেরদের থেকে আরও নিকৃষ্ট কাফের ছিল সেই যুগের আবুল জাহাইল, আবু লাহাব থেকে শুরু করে আরও অনেকে। তারা কেন এই বিষয় নিয়ে আপত্তি তুলল না কিংবা কোনো কথা বলল না? আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা অপপ্রচার করতে কিংবা কুপ্রচারণা চালাতে কোনো চেষ্টার কমতি রাখেনি। এমন কোনো অপবাদ নেই যা রাসূলের বিরুদ্ধে তারা আরোপ করেনি। কবি, জাদুকর, পাগল, এভাবে আর অনেক কিছু। কিন্তু তারাও কখনো আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে কোনো কথা বলেনি। তাহলে হঠাৎ করে এই গত 100 বছরে কিছু নব্য আবু জাহেল কেন এই টপিক সামনে নিয়ে আসছে এবং কেন প্রশ্ন তুলছে? এর কারণ হচ্ছে দুটো। প্রথম কারণটা খুবই সহজ এবং স্বাভাবিক। আগে এটা নিয়ে কথা হয়নি কারণ আগে এই বয়সে বিয়ে হওয়া সবার কাছেই একেবারে স্বাভাবিক একটা ব্যাপার ছিল। সেই আরব সমাজে এই বয়সে মেয়েদের বিয়ে দেওয়া ছিল একটি স্বাভাবিক রীতি, যে কারণে আমরা ঘটনা বর্ণনায় লক্ষ্য করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ের আগেও আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের ব্যাপারে আলাপ হয়েছিল জুবাইর ইবনে মুতঈম নামে এক ব্যক্তির সাথে। কাজেই যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে আপত্তি তোলেন, তারা ইচ্ছাকৃতভাবে ইতিহাসের সেই সত্যটা এড়িয়ে যান। এরপর যখন 9 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেই উদ্যোগও নেওয়া হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরিবারের পক্ষ থেকে। এরপর আসা যাক দ্বিতীয় প্রসঙ্গ, অর্থাৎ ইসলাম বিদ্বেষীরা, বর্তমানের ওরিয়েন্টালিস্টরা, তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে আপত্তিকর কথা বলছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে আজকাল বা এই আধুনিক যুগে কম বয়সে মেয়েদেরকে বিয়ে করাকে একটি আরোপিত বা তৈরিকৃত নিষিদ্ধ বিষয় বা ট্যাবুতে পরিণত করা হয়েছে। বর্তমানে এটাকে ভালো চোখে দেখা হয় না বা মানুষেরা এটাকে প্র্যাকটিস করে না, এই সুযোগে ওরা আপত্তি তুলছে। প্রথমে আসা যাক দুই দলের মধ্যে প্রথম দল, অর্থাৎ পরাজিত মানসিকতার মুসলিমদের সম্পর্কে, যারা নিজেদেরকে দাবি করে মুসলিম কিন্তু আবার বুখারী হাদিসের সনদ নিয়েও তারা সন্দেহ পোষণ করে এবং কাফেরদের আক্রমণের মুখে তারা পরাজিত মানসিকতার কারণে বলে, না না, রাসূল কখনো এমন কাজ করেননি, তিনি 9 বছরে নয় বরং আরও বেশি বয়সে আয়েশাকে বিয়ে করেছেন। এখন এই দাবিকে প্রমাণ করবে কিভাবে? এই কারণে তারা হাদিসের দলিল বাদ দিয়ে বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে নানা রকম গোজামিল দিয়ে প্রমাণ করার চেষ্টা করে যে সেই বিয়ের সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স আরও অনেক বেশি ছিল। এভাবে অনেক হাস্যকর কথাবার্তা তারা বলে, যেমন 13, 14, 15 এমনকি 18 বছর বয়সে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বিয়ে করেছেন। এগুলো নিতান্তই অবাস্তব এবং হাস্যকর কথা। এইসব দাবির উৎপত্তি কিভাবে? এর অনুসন্ধান করলে দেখা যায় নিকট অতীতের ইতিহাসে মিশরের আব্বাস মাহমুদ আল আক্কাদ নামে একজন ব্যক্তি, হাদিসের ক্ষেত্রে যার কোনো পাণ্ডিত্য বা বিশেষজ্ঞতা ছিল না, অন্যান্য ক্ষেত্রে তার কিছু কাজ ছিল, যেমন সাংবাদিক হিসেবে, কবি হিসেবে বা সাহিত্য সমালোচক হিসেবে, তিনি প্রথম এই ধরনের কথা প্রচার করতে শুরু করেন এবং এরপর মিশরের একদল সাংবাদিক তার এই কথাকে লুফে নেয় এবং সেগুলো ব্যাপকভাবে প্রচার করতে থাকে। এরপর সাধারণ আমজনতার মাঝে এই কথাগুলো ছড়িয়ে যায় এবং মানুষ সেটাকেই সঠিক মনে করতে থাকে। অন্যান্য মুসলিম ভূমিতেও চিত্রটা কম বেশি একই রকম। উদাহরণস্বরূপ শেখ সুলাইমান নদভী রাহিমাউল্লাহ তার সিরাতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই বইতে লাহোরের এক ব্যক্তির অনুরূপ দাবির এবং অনুরূপ ঘটনা উল্লেখ করেছেন। এখানে মুসলিমদের জেনে রাখা উচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 6 বছর বয়সে আয়েশাকে বিয়ে করেছেন এবং 9 বছর বয়সে তাকে ঘরে এনেছেন, এই বর্ণনা শুধুমাত্র সহি বুখারি নয়, সহি মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজা, মুসনাদে আহমাদ, সুনানে বাইহাকি এবং মুসাদরাকে হাকেম সহ তাবারানির বর্ণনাতেও এসেছে। এবং শুধুমাত্র একটি সূত্র নয়, বরং 6টি ভিন্ন সূত্র থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়সের ব্যাপারে হাদিসের বর্ণনা এসেছে। কাজেই যারা ইচ্ছাকৃতভাবে মূর্খ এবং যারা পরাজিত মানসিকতার ব্যক্তি, তারা ছাড়া কেউই এই হাদিসের বিশুদ্ধতা নিয়ে আপত্তি করতে পারে না। এছাড়া আরও জেনে রাখা ভালো, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে বর্ণনাটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই করেছেন। হাদিসের পরে আসুন দেখা যাক মুসলিমদের রচিত ঐতিহাসিক গ্রন্থের দিকে। এখানে লক্ষণীয় হচ্ছে মুসলিমদের রচিত ঐতিহাসিক গ্রন্থ ইসলাম বিদ্বেষী, ওরিয়েন্টালিস্ট বা অন্য কারো রচিত গ্রন্থ নয়, কারণ তাদের বর্ণনা নির্ভরযোগ্য নয়। মুসলিমদের রচিত ঐতিহাসিক গ্রন্থের মধ্যে ইমাম জাহাবি রাহিমাহুল্লার বিখ্যাত ইতিহাস গ্রন্থ সিয়ারে আলামিন নুবালা, সেখানে এসেছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বয়সে 8 বা 9 বছরের বড় ছিলেন। একই মতামত এসেছে ইবনে হাজার রাহিমাহুল্লার রচিত গ্রন্থ ইসাবাতে। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন জন্মগ্রহণ করেছেন তখন আবু বকর সিদ্দিক এবং তার স্ত্রী উভয়ই ছিলেন মুসলিম। জন্মগতভাবেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বড় হয়েছেন একটি মুসলিম পরিবারে। এ কারণে তার শৈশব স্মৃতিতে তিনি শুধুমাত্র ইসলামের কথাই স্মরণ করতে পেরেছেন এবং সেটাই বর্ণনা করেছেন, যার মধ্যে কিছু বর্ণনা আমরা এই আলোচনায় আগের দিকে উল্লেখ করেছি, যেমন সূরা কামার নাজিল হওয়ার ঘটনা এবং আবু বকর সিদ্দিক হিজরত করে আবিসিনিয়া যেতে চেয়েছিলেন সেই ঘটনাগুলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন। যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও বেশি বয়সের হতেন তাহলে শুধুমাত্র এই দুইটি বর্ণনা নয়, বরং মক্কার জীবনের আরও অনেক কিছুই তার মনে থাকার কথা। কিন্তু অন্য একটি হাদিস থেকে আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলেছেন তিনি কখনও খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দেখেননি, অর্থাৎ খাদিজার কোনো স্মৃতি আয়েশা রাদিয়াল্লাহু আনহার অন্তরে নেই। এরপর ইসলামের ঐতিহাসিক গ্রন্থগুলোতে আরও এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 18, অর্থাৎ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেছেন এবং আয়েশাকে ঘরে তুলেছেন তখন ঐতিহাসিক দলিল থেকে বোঝা যাচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 9 বছর। হিজরতের 57 বছর পর 66 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন, এই বর্ণনাটিও এসেছে সিরাত গ্রন্থগুলোতে। সুতরাং একটি বা দুইটি নয়, অনেকগুলো ঐতিহাসিক দলিল থেকে প্রমাণ হয় আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 9 বছর যখন তিনি নবীজির ঘরে এসে উঠেছেন। কাজেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে যখন কেউ কথা বলে তখন মুসলিমদের উচিত হচ্ছে অযথা আত্মপক্ষ সমর্থনে ব্যস্ত হওয়ার দরকার নেই। একজন আদর্শ মুসলিম তার উচিত নিজের মুসলিম পরিচয়ের কারণে গর্ববোধ করা, ইসলামের কারণে গর্বিত হওয়া এবং কুরআন হাদিসের বিশুদ্ধতার উপর নিঃসংকোচে আস্থা রাখা। একজন আদর্শ মুসলিম জানেন রাসূলের জীবনের প্রতিটি ঘটনা ঘটেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সুরক্ষিত এবং সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ। তাই রাসূলের জীবনের প্রতিটি বিধানের মধ্যে রয়েছে মহা হিকমত, মহা বিজ্ঞতা, চাই সেগুলো আমাদের বুঝে আসুক কিংবা নাই আসুক। এই অবস্থায় কোনো ব্যক্তি যখন ইসলামের কোনো বিষয় নিয়ে প্রশ্ন তোলে তখন একজন আদর্শ মুসলিমের প্রথম করণীয় হচ্ছে খতিয়ে দেখা যে এই বিষয়গুলো আল্লাহ তাআলার কিতাবে আছে কিনা কিংবা রাসূলের হাদিসে আছে কিনা। যদি থেকে থাকে তাহলে সেসব বিষয়কে আমরা নিঃসংকোচে, নিঃসংকোচে এবং সন্তুষ্ট চিত্তে সেগুলোকে বিশ্বাস করি, যেমনটা আবু বকর সিদ্দিক বিশ্বাস করেছিলেন মিরাজের ঘটনায়। সেই সময় কাফেররা রাসূলের মিরাজের ঘটনা নিয়ে হাসি তামাশা করছিল, কৌতুক কটাক্ষ করছিল, কিন্তু আবু বকর সিদ্দিক বললেন যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে থাকেন তাহলে এটা অবশ্যই সত্য, আমি সেটা বিশ্বাস করি। আমাদের মানসিকতাও তাই হওয়া উচিত মুসলিম হিসেবে। কোরআন হাদিসে কোনো বিষয়ে দলিল পাওয়া গেলে সেই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন তোলা উচিত নয়। একজন আদর্শ মুসলিম ইসলামের কোনো বিধানে হিকমত খুঁজে পাওয়ার জন্য ব্যস্ত হয় না। এরপর যদি কোনো বিষয়ে হিকমত পাওয়া যায়, যদি কোনো বিধান আমাদের সীমিত মানবীয় বোধশক্তি দিয়ে বুঝে আসে তবে সেটা আমাদের অন্তরকে প্রশান্ত করে, কিন্তু প্রথমেই আমরা হিকমত খোঁজার জন্য ব্যস্ত হই না। সুতরাং একজন আদর্শ মুসলিমের উচিত হচ্ছে যারা আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আপত্তিকর কথা বলে সেই সব ইসলাম বিদ্বেষী এবং প্রাচ্যবিদদের উপরে পাল্টা আক্রমণ করা এবং তাদেরকে কড়া জবাব দেওয়া। সেই পশ্চিমারা যে ধরনের জীবনযাপন করে তাদের সেই জীবনের সাথে পশুর জীবনের পার্থক্য কোথায়? রাসূলের জীবন নিয়ে কথা বলার মতো নৈতিক ভিত্তি তাদেরকে কে দিল? তাদের তো কোনো নৈতিক ভিত্তিই নেই। দ্বিতীয় প্রসঙ্গ, যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে কথা বলে তারা ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের গর্ভধারণের ব্যাপারে কী বলবে? এই প্রসঙ্গে সমকালীন বিশ্বের একজন বিখ্যাত আলেম যিনি পশ্চিমা বিশ্বে দাওয়াতে কাজ করছেন শায়খ আহমদ মুসা জিব্রিল হাফিজাউল্লাহ, তিনি একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন একবার এক খ্রিস্টান পাদ্রির সাথে আমার দীর্ঘ তর্ক বিতর্ক হলো। তর্কের এক পর্যায়ে আমি তাকে বললাম তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি মনে করো 14 বছর বয়সে মারিয়াম ঈসা আলাইসাল্লামের মা হয়েছেন? 14 বছর বয়সে কীভাবে তিনি সন্তানের জন্ম দিতে পারেন? এটা তো তার জন্য একটা জুলুম হয়ে যাবে। 14 বছরের বয়সে কেউ কি সন্তান জন্ম দিতে পারে? তখন পাদ্রি বলল তখনকার যুগে এই বয়সের মেয়েদের মা হওয়া, সন্তান জন্ম দেওয়া, এটা তো একেবারে স্বাভাবিক একটা বিষয়, তবে আজকাল মানুষ এটাকে নিষিদ্ধ মনে করে, কিন্তু সেই যুগে এটাকে স্বাভাবিক মনে করা হতো। এই কথা শুনে শায়খ আহমদ মুসা বললেন ঠিক আছে, আমি এতক্ষণ পর্যন্ত এই কথাটাই বলতে চাচ্ছিলাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়সের ব্যাপারে। তখনকার যুগে এই বয়সে মেয়েদের বিয়ে ছিল খুবই স্বাভাবিক এবং সহজ একটি বিষয়। এই জবাব শুনে ওই খ্রিস্টান পাদ্রি হতভম্ব হয়ে গেল, সে এই প্রসঙ্গে আর কিছুই বলতে পারল না। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে আমরা আরও কিছু কথা বলছি। শারীরিকভাবে এবং মানসিকভাবে বিয়ের বয়সের উপযুক্ত হওয়া, এই বিষয়টি বোঝা বেশ গুরুত্বপূর্ণ। ভৌগোলিক অবস্থান বিবেচনায় এক এক অঞ্চলের মেয়েরা এক এক সময়ে বালেগা বা প্রাপ্তবয়স্কা হয়। গরমের এলাকায় মরুভূমি অঞ্চলে সেখানকার মেয়েরা শীতপ্রধান অঞ্চলের মেয়েদের তুলনায় দ্রুত প্রাপ্তবয়স্কা হয়। মরুভূমির মেয়েরা যেখানে 9 বছর বয়সে বয়প্রাপ্তি হয়ে যায়, সেখানে অনেক শীতপ্রধান এলাকায় মেয়েরা 13-14 বছর হলেও বয়প্রাপ্ত হয় না। জনৈক ফরাসি দার্শনিক মন্টেস্কিউ তার স্পিরিট অফ ল এই বইতে উল্লেখ করেছেন, গরম এলাকায় মেয়েরা 8 থেকে 10 বছর বয়সের মধ্যে বিয়ের উপযুক্ত হয়ে যায়, আর 20 বছর বয়সে তাদেরকে বিয়ের জন্য বৃদ্ধা মনে করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাতেও একটি প্রবাদ আছে, 20তেই বুড়ি 30ই শেষ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, একজন মেয়ে যখন 9 বছর বয়সে পৌঁছায় তখন সে মহিলা হয়ে যায় বা ইমরায়াতুন হয়ে যায়, ফাহিয়া ইমরায়াতুন। সুতরাং সেই সময়ে আরব মেয়েদের মধ্যে 9 বছর বয়স যে বিয়ের জন্য একেবারে উপযুক্ত একটা বয়স ছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই তার প্রমাণ। শুধু শারীরিকভাবে নয়, বরং মানসিকভাবেও তিনি ছিলেন পূর্ণতাপ্রাপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 18 বছর। এখনকার ভাষায় এটাকে বলা হয় থাকে টিনেজ বয়স। কিন্তু সেই বয়সের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত জ্ঞান এবং যোগ্যতা অর্জন করেছেন, যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বড় বড় সাহাবীরা আসতেন তার কাছ থেকে ইলম শেখার জন্য, বিভিন্ন হাদিস এবং আয়াতের ব্যাখ্যা জানার জন্য। এটা প্রমাণ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই বয়সেও মানসিকভাবে পূর্ণতাপ্রাপ্ত এবং ম্যাচিউর ছিলেন। ঐতিহাসিক দিক থেকেও এই প্রসঙ্গে কিছু জবাব দেওয়া জরুরি। ইতিহাসের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই 1880 সালের দিকে এই পৃথিবীর অনেক জায়গায়, যেমন রাশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা, এইসব দেশে বিয়ের জন্য অনুমোদিত বয়স ছিল 10 বছর। ইউরোপের বিভিন্ন দেশেও সেই সময়ে বিয়ের বয়স ছিল 12 বছর। ইতিহাসের দিকে যদি আরও পেছন ফিরে যাই তাহলে আরও কম বয়স আমরা লক্ষ্য করতে পারি। এরপর যত সামনের দিকে আগানো যায় তত দেখা যাচ্ছে যে এই বিয়ের বয়সের সীমা ক্রমাগত বাড়ছে। এর পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে জীবনযাত্রা সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, চিন্তাধারা এবং লাইফস্টাইলের পরিবর্তন। কাজেই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার মধ্যে বিয়ের বয়স নিয়ে নানা আপত্তিকর কথা বলে, অসৌজন্যমূলক শব্দ এবং ভাষা ব্যবহার করে, বাজে মন্তব্য করে, তারা মূলত ঐতিহাসিক বিষয়েও মূর্খ, এই বিষয়েও তাদের কোনো জ্ঞান নেই, একাডেমিক্যালি তারা শিক্ষিত নয়। ধর্ম বিষয় বাদ দিয়েও যদি ইতিহাস নিয়ে তাদের জ্ঞান থাকতো তাহলে এই বিষয়ে তারা মোটেও আপত্তি করতো না। পশ্চিমা বিশ্বের দিকে তাকানো যাক। পশ্চিমা বিশ্বে প্রথমবারের মতো বিয়ের বয়স নিয়ে একটা আইনগত সিদ্ধান্তে আসার যে চেষ্টা, এটা শুরু হয়েছিল সিজার অগাস্টাসের মাধ্যমে। তিনি আইন করলেন বিয়ের সময় মেয়েদের বয়স 10 বছর হতে হবে। তবে এই আইন করা হলেও এতে জনগণকে বাধ্য করা হয়নি। মধ্যযুগে ইউরোপের গ্রেশন দ্য ক্লারিক, তিনি ছিলেন ক্যানন ল, যেটা কিনা ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় আইন, এর অন্যতম প্রতিষ্ঠাতা। 12 শতাব্দীতে এর রূপ দেওয়া হয় এবং তিনি লেখেন বিয়ের জন্য 12 থেকে 14 বছর বয়সই আইনসঙ্গত। তবে তিনি এটাও লিখেছেন এই বয়সের আগেও বিয়ে হতে পারে এবং এটা হচ্ছে আজ থেকে 900 বছর আগের কথা। আরেকটি পশ্চিমা দৃষ্টান্ত দেখা যাক। রোমিও জুলিয়েট, শেক্সপিয়ারের বিখ্যাত নাটক, সেখানে জুলিয়েটের বয়স কত, 18, 19 নাকি 20? সেখানে জুলিয়েটের বয়স হচ্ছে 13 বা 14 বছর। ফ্রান্সের আইন প্রণয়নের ইতিহাসে নেপোলিয়নিক কোড নামে একটি আইন আছে, এটা আজ থেকে 200 বছর আগের কথা। সেখানে মেয়েদের আইনসঙ্গত বিয়ের বয়স উল্লেখ করা হয়েছে কত, 13 বছর। এখানে আরেকটি বিষয় মনে রাখা প্রয়োজন, এগুলো সবই হচ্ছে আইনের কথা। বাস্তবে মেয়েদের বয়সন্ধি বিয়ের বয়স এটা আরও আগেই হয়ে যেত, সেটা স্বাভাবিকভাবেই অনুমান করা যায়। এবারে আসুন ইংল্যান্ডের দিকে। 15, 16 এবং 17 শতাব্দীতে ইংল্যান্ডে অল্প বয়সে মেয়েদের বিয়ে হওয়ার শত শত কোর্ট রেকর্ড আছে। এমনকি কলোনিয়াল যুগের আগে আমেরিকাতে 16, 17 শতাব্দীতে 10 থেকে 12 বছর বয়সে বিয়ে হওয়ার প্রচুর কোর্ট রেকর্ড এখনও পাওয়া যায়। কাজেই যারা পশ্চিমা সমাজ এবং তাদের আদর্শকেই উত্তম মানদণ্ড মনে করেন, তাদেরও তো এই বিষয়ে আপত্তি করার কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বিয়ে করে ঘরে এনেছেন 9 বছর বয়সে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেও এতে খুশি ছিলেন, তিনি তার জীবনকে উপভোগ করেছেন, এতে অন্য কারো কী সমস্যা থাকতে পারে? কাজেই ওইসব ইসলাম বিদ্বেষীদের প্রতি প্রশ্ন, আজ থেকে মাত্র 100 বছর আগে কিংবা 150 বছর আগে, সেই 1880 সালে যখন মেয়েদেরকে 10 বছর বয়সেই বিয়ের জন্য উপযুক্ত মনে করা হতো এবং এই বিষয়ে যদি কারো কোনো আপত্তি না থাকে, তাহলে আজ থেকে 1400 বছর আগে একজন নারী 9 বছর বয়সে সংসার করেছেন, এটা নিয়ে অভিযোগ করার ভিত্তিটা আসলে কী? এটা কি আপনাদের ডাবল স্ট্যান্ডার্ড বা ভণ্ডামি নয়? শুধু তাই নয়, আমরা যদি আমাদের নিজেদের পরিবারে খোঁজ নেই, আমাদের দাদি কিংবা নানিদেরকে যদি জিজ্ঞাসা করি বিয়ের সময় তাদের বয়স কত ছিল, দেখা যাবে সেই বয়স কখনোই 15 বছরের বেশি কিছুতেই নয়, বরং 9 থেকে 15-র মধ্যেই অধিকাংশ আমাদের দাদি নানিদের বিয়ে হয়েছিল। অনেক কথাই বলার আছে এই প্রসঙ্গে। যদি সব শেষ পয়েন্টে আমরা বর্তমান বিশ্বের তথাকথিত সো কল্ড এই আধুনিক উন্নত সভ্য দেশগুলোর দিকে তাকাই, তাদের ক্ষেত্রে দেখা যায় মেক্সিকোতে ছেলে মেয়ের শারীরিক সম্পর্কের জন্য যে কনসেন্ট তার বয়স নির্ধারণ করা হয়েছে 13 বছর। আমেরিকাতে এক এক স্টেটে মেয়েদের বিয়ের বয়স এক এক রকম। নিউ হ্যাম্পশায়ার সেখানে 13 বছর, নিউ ইয়র্কে 14 বছর, সাউথ ক্যারোলাইনা সেখানে 15 বছর। মানুষের তৈরি করা এই বিধান বিপরীতে আল্লাহ তাআলার বিধান দুটির মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে আকাশ পাতাল পার্থক্য দেখতে পাই। মানুষের বানানো এই আইনে একই দেশে এক রাজ্য থেকে আরেক রাজ্যের মধ্যে বিয়ের বয়সের কত পার্থক্য, এর মাধ্যমে তারা নিজেরাই স্বীকার করে নিয়েছে বিয়ের বয়সটা আসলে নির্ভর করে এক একজনের শারীরিক এবং মানসিক পূর্ণতার উপর। শারীরিকভাবে মানসিকভাবে কেউ পূর্ণতাপ্রাপ্ত হয়েছে কি না এটার উপর নির্ভর করে তাদের বিয়ের বয়স। বাধা ধরা একটা বয়স নির্ধারণ করে সবার ক্ষেত্রে প্রয়োগ করা যায় না। মানুষের বানানো আইনে যারা 13, 14, 15 কিংবা 16 বছর বয়সকে ঠিক করে দিয়েছে বিয়ের জন্য, উদাহরণস্বরূপ আমেরিকার বিভিন্ন স্টেটে, তাদের বানানো সেই সব আইন অনুসারে 16 বছরের কম, ধরুন কোনো একটি স্টেটে কনসেন্টের বয়স হচ্ছে 16 বছর মেয়েদের ক্ষেত্রে, 16 বছরের থেকে কম বয়সে একজন মেয়ে, সে যদি 18 বছরের বেশি কোনো পুরুষের সাথে যৌনতা করে, শারীরিক সম্পর্ক করে, তাহলে ওই পুরুষকে গ্রেফতার করে জেলে বন্দী করা হবে ধর্ষণের অভিযোগে। অথচ মেয়েটা যদি একদিন পরে এই কাজ করত, যখন তার 16 বছর হয়ে যেত, তাহলে কোনো অপরাধ হতো না, ছেলেটা আবার জেলে বন্দী হতো না। আবার কিছু রাজ্যে এর থেকে কম বয়সেও শারীরিক সম্পর্ক করলে সমস্যা নেই, তাই ছেলেটা যদি এই রাজ্যের এই বাড়িতে না থেকে ওই রাজ্যের ওই বাড়িতে গিয়ে ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করত, তাহলেও মানবরচিত ওই আইনে কোনো সমস্যা ছিল না, তাকে ধর্ষণের অভিযোগে জেলে বন্দী হতে হতো না। এটাই হচ্ছে মানুষের বানানো আইন কানুনের বাস্তবতা। এজন্যই আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে এই সমস্ত মানবরচিত বিধান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওমান আহসানু মিনাল্লাহি হুকমাল লিকাউমি ইয়াকিনুন, তবে কি তারা জাহিলিয়াতের বিধান কামনা করে, আল্লাহর থেকে উত্তম ফয়সালাকারী আর কে আছে মুমিনদের জন্য। কাজেই যেসব ইসলাম বিদ্বেষী এবং ওরিয়েন্টালিস্টরা ইসলামের কোনো বিষয় নিয়ে উপহাস করতে চায়, আমাদের উচিত ওদেরকে নিয়ে পাল্টা উপহাস করা, কারণ ওদের বানানো মানবরচিত আইনকানুনগুলো মাকড়সার জালের থেকেও দুর্বল, তারা নিজেরাই সেই সব বিষয়ে একমত হতে পারেনি। সুতরাং প্রিয় মুসলিম ভাই বোনেরা, আত্মমর্যাদাবান হন, ইসলামের মাধ্যমে সম্মান অনুভব করতে শিখুন, নোংরা ওরিয়েন্টালিস্ট এবং জঘন্য ইসলাম বিদ্বেষীদের কথা শুনে বিভ্রান্ত হবেন না। ওদের অবস্থা কেমন এটা বোঝানোর জন্য একটি উপমা দিচ্ছি। ওরা বাস করে কাচের ঘরে বা গ্লাস হাউসে, আর আপনি যদি কাচের বাড়িতে বসবাস করেন তাহলে কখনও অন্যর বাড়ির দিকে আপনার ঢিল ছোড়া উচিত নয়, কারণ ইট মারলে পাটকেল খেতে হয়। যে ব্যক্তি কাচের বাড়িতে থাকে সে যদি অন্যের বাড়িতে ঢিল ছুঁড়ে, জবাবে লোকেরাও তার বাড়ির থেকে পাটকেল ছুঁড়বে, তখন তার বাড়ি চুরমার হয়ে যাবে। এটাই হচ্ছে ওইসব ইসলাম বিদ্বেষী এবং ওরিয়েন্টালিস্টদের বাস্তবতা। সবশেষে বলতে চাই, আমরা আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে গর্বিত। এই বিয়ের মাধ্যমে এই উম্মাহ এত বরকত পেয়েছে যা অল্প কথায় বলে শেষ করা সম্ভব নয়। কাজেই কেউ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, তার ব্যক্তিজীবন কিংবা তার জীবনের কোনো কিছু নিয়ে আপত্তি তুলে, কুৎসা রচনা করে, আক্রমণ করে, তখন আমাদের উচিত এর পাল্টা জবাব দেওয়া, সমুচিত জবাব দেওয়া, কিছুতেই চুপ থাকা উচিত নয়। কাফেরদেরকে সুন্দর ভাষায় দিনের দাওয়াত দেওয়া এক বিষয়, আর রাসূলের সম্মান রক্ষা করা আরেক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করা, এর মর্যাদা সব কিছুর উপরে, এখানে শিথিলতার কোনো সুযোগ নেই। কাজেই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করে, রাসূলের বিরুদ্ধে যারা কুৎসা রচনা করে, ওদের সাজা একটাই এবং সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। এই পাওনা ওদেরকে মিটিয়ে দিতে হবে। ওসল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।